अहम् निर्विकल्पो निराकार रूपं विभूति तच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न च संगतं नैव मुक्तिर्नमे
এখন চ্যান্টিং করবো, সবাই জয়েন করুন। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনোমি বাচি প্রতিষ্ঠিতা মানিস্তহ শ্রুতং মিমা প্রহসিহ
বেদশমে
অনিনোদিতে অহোরাত্রং সং দদামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তদ্মামবতু তদ্ভক্তারামবতু অবতু মাম অবতু বক্তারাম অবতু বক্তারাম
অবতু মাম
ওম শান্তি 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 ওং আপয়ন্তু মম অঙ্গানি বাক প্রাণ চক্ষু সর্বাণি সর্বং ব্রহ্ম উপনিষদাম মাহং ব্রহ্ম নিরাকুরিয়াত মামা ব্রহ্ম অনিরাকরণমস্তু অনিরাকরণমস্তু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু
ধর্মাস্তে ময়ি সন্তু
তে ময়ি সন্তু
श्रीसन्तो
ॐ शान्ति शान्ति शान्तिः पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते
पूर्णस्य
ॐ शान्ति शान्ति शान्ति
ॐ शान्ति शान्ति
शान्ति भवतु सर्वो भुनक्तु सौवीर्यं करवावहै तेजसीनमधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः
ॐ
शं नो मित्रः शं गुरुणः शं नो भवति हर्यो महान् शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः ते वायु
नमः
तमेव प्रत्यक्षं ब्रह्मासि वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि
तावेव
रीतं वदिष्यामि सतं वदिष्यामि तद्मामवतु तद्भक्ताणामवतु अवतु माम् अवतु भक्ताणाम्
अवतु माम्
ॐ शान्ति शान्ति शान्तिः
ॐ शान्ति शान्ति शान्तिः
ॐ भद्रं गणेभीष्णवां देवा क्षेमाक्षवीयजोत्रः स्थिरयाङ्गै तुसुवांशतनुभिः वशेम देवहितं यतायु शान्ति शान्ति शांति शांति আমরা আমাদের আজকের আলোচনায় প্রবেশ করছি। আজকের আলোচনার পর্ব ব্রহ্ম উপলব্ধি 852 পর্ব 852। আজ আমাদের 2022 সালের নভেম্বর মাসের 27 রবিবার। এটি আমাদের ডিজিটাল সানডে টক, এই ডিজিটাল মোডে 139 আলোচনা। আজকে আমরা যে প্রসঙ্গটি প্রবেশ করব সেটি সাধন পথে একটা অনিবার্য জানবার বিষয়, চেনবার বিষয় এবং সাধন পথের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। যিনি যে পথেই থাকুন না কেন, ভক্তি পথ, জ্ঞান পথ অথবা ভক্তির যে সমস্ত বিভিন্ন ধারা আছে তার কোনো একটি ধারাতে, জ্ঞানের যে সমস্ত বিভিন্ন ধারা আছে তার কোনো একটি ধারাতে, যোগমার্গ, তন্ত্রমার্গ অথবা আরও যেগুলি আছে, যেগুলি মরমিয়া এবং অন্যান্য স্ট্রিম আছে সাধনার, সবগুলি ক্ষেত্রেই এই পঞ্চকোষ তত্ত্ব যেটি আমরা আজকে আলোচনা করব এটি বিশেষভাবে উল্লেখ্য। পঞ্চকোষ, কোষ শব্দটির যারা ইংরেজিতে তৎপর তারা জানবেন, কোষ শব্দটিকে আমরা সেল হিসাবে বলে থাকি। কোষ আর সেল জন্য একই রকম, কোষ হচ্ছে সেল, এটি পঞ্চকোষ তত্ত্বে এটি বলা হয়, মানে পঞ্চকোষ তত্ত্বের রেফারেন্সে এটি বলা হয় যেন এটি সেল। এই সেলটি কি না, যেমন বায়োলজিক্যাল সেল, শরীরের মধ্যে যেমন সেল আছে নানারকম, এপিথেলিয়াল ইত্যাদি, মাসকুলাস ইত্যাদি, পয়েটিক ইত্যাদি নানা ধরনের সেল আছে, সেলুলার ফরমেশন অফ দ্য বডি সেল আছে, কোষ হচ্ছে তাই। আমাদের ঋষিরা এটি কোষ শব্দটি আমাদের একেবারেই বেদের আদি পর্বের শব্দ। পঞ্চকোষ শঙ্করাচার্য যে স্তোত্রটি করেছেন আত্মশতকম, যেটি আমাদের একটু আগে গাওয়া হলো, সেখানে যেমন প্রথমে বলছেন মনোবুদ্ধি অহংকার ও চিত্তিয়ানি নাহং নচ শ্রোত্র জীবে নচ ঘ্রাণ নেত্রে নচ ভূমি বোমহ ন তেজ ন বায়ু চিদানন্দ রূপহ শিবহ অহং শিবহ। তারপর দ্বিতীয়তে বলছেন নচ প্রাণসাঙ্গ নবই পঞ্চ বায়ু নবা সপ্ত ধাতু ন বই পঞ্চকোষ। পঞ্চকোষকে আমাদের যখন রিয়ালাইজেশনের পর্বে আমরা প্রবেশ করছি তখন আর পঞ্চকোষের মধ্যে আবদ্ধ থাকলে চলবে না, তাই তার যখন ব্রহ্ম সনাতন তার স্বরূপ যখন বর্ণনা করা হয় তখন এই পঞ্চকোষকে পঞ্চকোষের সঙ্গে যে অঙ্গীকার সেই অঙ্গীকার থেকে বেরিয়ে আসতে হবে। তাই পঞ্চকোষ এমন একটি বস্তু, এমন একটি বিষয়, এমন একটি তত্ত্ব যেটি আমাদের একদিকে যেমন জানা দরকার, যেটি আমাদের চেতনার জাগরণ, চেতনার অবনমন ইত্যাদি হতে পারে। অনেকেই সাধন তত্ত্বে বলেছেন বিভিন্ন সাধন ধারা আছে, অনেক মহাযোগী মহাপুরুষ বলে কথিত এমন অনেকে বলেছেন যে সাধন তত্ত্বে যে অনুভব, যে উপলব্ধি আপনি লাভ করছেন এটি ক্রমে বাড়তে থাকে, ক্রমবর্ধমান, এটি ক্রমে বাড়তে বাড়তে চলে যায়, বাড়তে থাকে। শ্রীরামকৃষ্ণ এই তত্ত্বকে বিচার করেছেন, করে উনি যে তত্ত্বটি দিয়েছেন সেটি অন্য, সেটি হল সাধন পথটি একটা মসৃণ পথ হতে পারে, একটা অমসৃণ কণ্টকাকীর্ণ পথ হতে পারে। মসৃণ কখন হবে, যখন আমাদের অন্তরপ্রদেশ মসৃণ, সাধন পথ মসৃণ হয়ে যাবে। কণ্টকাকীর্ণ কখন হবে, যখন অন্তরপ্রদেশে তার জন্যে নানা ধরনের রেজিস্ট্যান্স আছে, সূক্ষ্ম স্থূল। তখন সাধনপথটিও কণ্ঠকাকীর্ণ হয়ে যাবে। দ্যার উইল বি লট অফ রেজিস্ট্যান্সেস, ফ্রম স্মল রেজিস্ট্যান্স টু ম্যাগনিফিসেন্ট রেজিস্ট্যান্স অফ ডিফারেন্ট স্ট্রেংস, ভলিউমস অ্যান্ড ডাইমেনশনস। রেজিস্ট্যান্সেস উইল বি দেয়ার বিফোর ইয়োর অ্যাসেন্ডেন্স। তাই জন্যে ঠাকুর বললেন, ওই যে স্নান করতে গেছে, গঙ্গা স্নান, জামাকাপড় রেখে স্নানটা করতে গেছে, স্নান করে সব শুদ্ধ হয়ে গেল, সব পাপ ধুয়ে টুয়ে চলে গেল, আবার এসে যখন ওই গাছ থেকে পেরে জামাকাপড়গুলো পরে নিল, আবার ওগুলো ঢুকে গেল। অর্থাৎ এটি যেন একটা সাইনুসয়েডাল ওয়েভ, বাড়ে কমে, বাড়ে কমে, বাড়ে কমে। এটি একবার জাগরণ হলো মানেই সব হয়ে গেল, ইটস নেভার লাইক দ্যাট। এটি জাগরণ হলো, জাগরণের পরে জাগরণকে বলা হয়েছে আমাদের সাধন শাস্ত্রে উত্থান। উত্থান হলো, উত্থানের পরেও পতনের সম্ভাবনা রয়ে যায়। ঠাকুর একবার বললেন, সাধু সাবধান, ওই বাসনা কামনা ইত্যাদি প্রসঙ্গে বলতে গিয়ে। অর্থাৎ জাগরণ, উত্থান এগুলি যেমন আছে, তেমনি কখন কোথেকে অহং ঢুকে যাবে সে তো ঠিক নেই। যদি কোনোভাবে ঢুকে গেল তো গেল, তাহলে যা জাগরণ হয়েছিল, যা উত্থান হয়েছিল, ও মুহূর্তে সব টেনে নামিয়ে নিয়ে আসে। যখন মনে হবে আহা বেশ আমি একটা বিরাট কিছু করেছি, তখন ও নামিয়ে নিয়ে আসে। ওই যে গোয়ালিনীর কথা আছে, গোয়ালিনীর কথা বললেন ঠাকুর, সাগর নদী পেরিয়ে ওপারে দুধ দিতে যেতে হবে সকালবেলায়, এসে দেখলো নদী মহাতাণ্ডব হচ্ছে। যার বাড়িতে দুধ দিতে যাবে তিনি মহাপণ্ডিত, বিরাট ব্যক্তি, তার বাড়িতে দুধ দিতে যাবে। গোয়ালিনী নদী পাড়ে এসে দেখলো নদীর ভয়াল অবস্থা, ভয়াবহ অবস্থা, পেরোনো যাবে না কোনো নৌকো। তাহলে কী হবে, দুধটা দিতে পারবো না, তাই ভাবছে। গোয়ালিনীর মনে আসলো, শুনেছি তো ওই পণ্ডিতবাবুই বলেছেন, তার কথাতেই শুনেছি, শুনেছি এই ভবসাগর পার করে দেয় রাম নামে, রাম নাম যদি করি তাহলে ভবসাগর পার হয়ে যায়। তো ভবসাগর তো একটা বড় ব্যাপার, তো রাম যদি ভবসাগর পার করতে পারেন তো এইটুকু ছোট নদী এর আবার কী সমস্যা, তাহলে আমি রাম নাম করি। তার সে রাম নামে জপ করতে করতে একেবারেই অ্যাবজর্বড হয়ে যখন সে নদীর দিকে এগিয়ে গেল, কখন হাঁটতে হাঁটতে নদী পেরিয়ে গেল সে নিজেই জানে না। যখন ওপারে গেল তখন তার সম্বিত ফিরল যে সে রাম নামের তরিতে নদীটা পেরিয়েছে। পণ্ডিতের বাড়ি ওই দুর্যোগের দিনে দুধ দেওয়ার পরে পণ্ডিত জিজ্ঞেস করলেন, তুমি কীভাবে আসলে, নৌকো নেই তো ঘাটে। তো বলুন, কেন, আমি রাম নামে পেরিয়ে এসছি। তুমি রাম নামে পেরিয়ে আসলে, এটা কি সম্ভব, বলেই তো আমি এসেছি। বলে তাহলে তুমি আমাকেও পার করে দাও, আমি যাই তোমার সঙ্গে। পণ্ডিত এসেছেন, উনিও রাম নাম শুরু করেছেন, কিন্তু জামা কাপড়টা ভিজে যাচ্ছে, তাই কাপড়টা টেনে উপরে তুলছেন, ওদিকে খেয়াল টেয়াল আছে খুব। তা পণ্ডিতের আর যাওয়া হলো না, উনি ওই কাপড় সামলাতেই ব্যস্ত, ওইখানেই থেমে গেলেন, ও গোয়ালিনী পেরিয়ে চলে গেল। সে রাম নাম নিল কিন্তু নিল না, তাই তার এখানে উত্থানের সম্ভাবনা কিছু নেই। সে ভগবানকে জানলো যে ভগবানের নাম নিলে কত কিছু, কিন্তু আবার সে তার উপরে নিজের বুদ্ধি আরোপ করল। যে মুহূর্তে নিজের বুদ্ধি আরোপ করলো সে মুহূর্তেই তার ওটে খণ্ড হয়ে গেল, ওখানেই ফুলস্টপ হয়ে গেল। শ্রী অরবিন্দ যখন সাবিত্রী লিখছেন, অশ্বপতির যোগ, অশ্বপতির যোগে অ্যাকচুয়ালি সাবিত্রীকে উনি আহ্বান করে নিয়ে আসেন। সাবিত্রীর প্রকৃত পরিচয় হল সেটা কসমিক মাদার, ডিভাইন মাদার ইন দ্য অ্যাবোড অফ হিউম্যান কাইন্ড। সাবিত্রী সেই জগজ্জননী মায়েরই একটি রূপ, সে এইভাবে একটা সাধারণ নারী হয়ে এসেছে। আর সেই আশারটার পেছনে হল অশ্বপতি মহাযোগী ছিলেন, তিনি সাধনায় যোগে আহ্বান করে গেছেন বরাবর, আর সেই আহ্বানের বলেই এই সাবিত্রীর আগমন। সাবিত্রীর এই যে পটভূমি, এটি শ্রবীন্দ্র এক্সপ্লেন করে গেছেন, সাবিত্রীর মধ্যে মেনশন করেছে, আর পরবর্তীকালে মাদার সেটাকে ইলাবোরেট করেছে। সৎপ্রেমের সঙ্গে পরিচিতি মাদারের একটা ছোট্ট কনভারসেশন, সেখানে মাদার শ্রবীন্দ্রের একটি চিঠি, একটি লেটার, তার একটি অংশ, অ্যাকচুয়ালি ওই লেটারটা কিন্তু দিলীপ রায়কে পাঠানো হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে সংযোজন আছে, সেই জন্যই লেটারটা ওই আলাদা করে লেটার্সের মধ্যে পাওয়া যাবে, আর এই মূল তত্ত্বটা সাবিত্রীর মধ্যে অশ্বপতির যোগে পাওয়া যাবে। তো মাদার সেটি বলছেন, এটি সৎপ্রেমের কাছে বলছেন শ্রীঅরবিন্দের কথা, ইট ইজ অনলি বাই রাইজিং টুয়ার্ডস হায়ার কনসিয়াসনেস বিয়ন্ড দ্য মেন্টাল লাইন দ্যাট ম্যান ক্যান ইমার্স ফ্রম হিজ ইনএবিলিটি অ্যান্ড হিজ ইগনোরেন্স। মনে রাখতে হবে আমাদের দেশে এই যে কনভারসেশন বা কোনো সারমন বা কোনো কথা, এগুলি দিজ আর নেভার জেন্ডার স্পেসিফিক। যখন ম্যান বলা হচ্ছে, ম্যান অ্যান্ড ওম্যান বলার কোনো প্রয়োজন নেই, উভয়কেই মিন করা হচ্ছে। যখন হিজ বলা হচ্ছে, তখন হিজ অ্যান্ড হার দুটি মেনশন করার প্রয়োজন নেই, উভয়কেই মেনশন করা হচ্ছে। ইনফ্যাক্ট শ্রীঅরবিন্দ বরোদায় একটি পত্রিকার উপক্রমণিকায় এটি লিখেছিলেন, দিস কাইন্ড অফ জেন্ডার ক্লাসিফিকেশন গোজ এগেনস্ট দ্য কনসেপ্ট অফ সুপ্রিম ব্রাহ্মণ অ্যান্ড দ্য ওয়াননেস অফ দ্যাট কনসেপ্ট অফ ব্রাহ্মণ। ওয়াননেসের কনসেপ্টের মধ্যে ওই ক্লাসিফিকেশনটা নেই। যখন ইফ ইউ আর ট্রাইং টু আইডেন্টিফাই অ্যান ইন্ডিভিজুয়াল সেপারেটলি, দেন ইউ ক্যান ইউজ। ওয়েন ইউ আর কামিং টু আ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, দেন ইট ইজ নট নিডেড। যাই হোক, এখানে হায়ার কনসিয়াসনেসের কথা শ্রীঅরবিন্দ বলছে, চেতনার জাগরণ, ঊর্ধ্ব চেতনা, উন্নত চেতনা। সেটি কীভাবে হবে বলছেন, বিয়ন্ড মেন্টাল লাইন, মনের যে পরিধি, এই পরিধি থেকে যখন আমরা উঠতে পারব তখন চেতনার জাগরণ ঘটবে। তখন কী হবে? না, ম্যান ক্যান ইমার্স ফ্রম হিজ ইনএবিলিটি অ্যান্ড ইগনোরেন্স। আমাদের যে অক্ষমতা এবং অজ্ঞানতা এটি রয়েছে, তার থেকে আমরা বেরিয়ে যেতে পারব। হিজ ফুল লিবারেশন অ্যান্ড এনলাইটেনমেন্ট উইল কাম ওয়েন হি ক্রসেস দ্য লাইন ইন টু দ্য লাইট অফ আ নিউ সুপার কনসিয়েন্ট এক্সিস্টেন্স। সুপার কনসিয়েন্ট এক্সিস্টেন্স, সেই যে বিশ্ব মহাবিশ্বের যে প্রকাশ, মহাবিশ্বব্যাপ্ত ভগবানের যে প্রকাশ, এই প্রকাশকে যখন আমরা দেখতে চাইব, ওই মহাবিশ্বব্যাপ্ত ভগবানের প্রকাশকে যখন আমরা জানতে চাইব, বুঝতে চাইব, তখন অ্যাকচুয়ালি ওই আলোক আমাদের উপরে বর্ষিত হবে। দ্যাট ইজ দ্য ট্রান্সেন্ডেন্স which was the object of aspiration of the mystics and spiritual seeker. স্পিরিচুয়াল সিকার মিস্টিক্স যারা, তাদের এই ট্রান্সেন্ডেন্স, এই যে জাগরণ, এই যে উত্থান, এই জাগরণ এবং উত্থান তাদের এটি এটি আকাঙ্ক্ষা, এটি অ্যাসপিরেশন। এবার পরবর্তীতে এখন আগামী দিনে যিনি অ্যাসপায়ার করবেন তার পক্ষে এটি প্রযোজ্য। মনের সীমা পেরিয়ে যখন এগিয়ে যাবেন তখন তিনি ভগবানের ওই অনুভবের দ্বারে পৌঁছে যাবেন। যেতে হবে কোথায়? না, মনের সীমা পেরিয়ে এগিয়ে যেতে হবে। মনের সীমা পেরিয়ে এই এগিয়ে যাওয়ার যে শক্তি, যে কথা, এটিকে আমরা এবার দেখব অন্যভাবে। আমাদের ভক্তিতত্ত্বের মধ্যে কেমন আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ শেখাচ্ছেন, কেমন কর্ম হওয়া উচিত সেটি শেখাচ্ছে। আমাদের সাধন শাস্ত্রে অনেকেই, এমনকি ঠাকুরও বলেছেন কোনো কোনো সময়, শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন কর্মত্যাগ। কিন্তু ঠাকুরের কর্মত্যাগটি যারা ব্যাখ্যা করেছেন তারা সত্যি সত্যি ভুলভাল ব্যাখ্যা করেছেন, বড় বড় সবাই ব্যাখ্যা করেছেন। তারা কর্মত্যাগকে ইন জেনারেল কর্মত্যাগ বলে ব্যাখ্যা করেছেন, ওটা ভুলভাল। ঠাকুর যে কর্মের কথা বলছেন সেটা হচ্ছে সন্ধ্যাদি আরব্ধ কর্ম, অর্থাৎ পুজো পুজো তার উপকরণ, তার পুজো পুজো টুজো নিয়ে বৈধি ভক্তির যে পথ সেই ভক্তির কর্ম। তাই উনি কর্মত্যাগ বলেছেন, এমনভাবে ব্যাখ্যা করে বলেছেন যে শাশুড়ি যখন দেখে পুত্রবধূ মা হবে, সে মা হওয়ার সম্ভাবনাময় সব, তাহলে তাহলে তখন আস্তে আস্তে তার কাজ কমিয়ে দেন, দিয়ে একটা সময় যখন আরও বেশি এগিয়ে আসে সময় তখন সে কাজ বন্ধ করে দেয় ইত্যাদি। ভগবানও সেইভাবে তার কাজ বন্ধ করে, কাজ বন্ধটি কোনটা, না ভগবানের পূজা অর্চনার জন্য যে সমস্ত উপকরণ ভিত্তিক রিচুয়ালিস্টিক যে ওয়ার্ক, কাজকে উনি সেই কর্মের কথা ঠাকুর বলেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কর্মের যে কি, যেটি বহুল কর্ম, জীবন কর্ম, জগৎ কর্ম, সেটিকে স্ট্রংলি সাপোর্ট করেছেন। এটি শ্রীরামকৃষ্ণের কথাবার্তার মধ্যেই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটিকে অত্যন্ত স্ট্রংলি সাপোর্ট করে বলছে, এতানি অপি তু কর্মাণি সংযম ত্যক্ত ফলানি চ কর্তব্যানি ইতি মে প্রার্থ নিশ্চিত মতম উত্তম। উত্তম শ্রেষ্ঠ কি সবার সেরা, উনি বলছেন সঙ্গম ত্যক্তা ফলানি, সঙ্গম ত্যক্তা ফলানি, কর্মের মধ্যে দ্য রেজাল্ট অফ দ্য ওয়ার্ক, এই দিকে মনোযোগ না দিয়ে বলছেন আকাঙ্ক্ষা ও ফলপ্রাপ্তির জন্য সাধারণভাবে সব কর্ম নির্দিষ্ট হয়ে রয়েছে, বিভিন্ন কর্মের প্রতি আকর্ষণ ও কর্ম সম্পাদনের জন্য, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটাই আমাদের সাধারণ কথা। আসক্তি ত্যাগ ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যখন কর্মে ব্রতী হওয়া যাবে সেই কর্মই মানবের পরম কর্তব্য এবং সেই কর্মই আমার প্রিয়তম কর্ম। সেটা কোন কর্ম ভগবান বলেন? খাতা লেখার কর্ম, বই লেখার কর্ম, পড়াবার কর্ম, পূজা অর্চনা করবার কর্ম, না মাঠে মাটি কাটার কর্ম, না রাস্তা পরিষ্কার করবার কর্ম, না আকাশে প্লেন চালাবার কর্ম, না জলে জাহাজ চালাবার কর্ম, না কাউকে সেবা করবার কর্ম, না হাসপাতালে ডাক্তারি করবার কর্ম, কোনো কর্মকেই তিনি বলেননি আলাদা করে। অর্থ যে কোনো কর্মই ওই কর্মের ক্যাটাগরিতে আসছে। ওয়ার্ক অফ এনি কাইন্ড, তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? কর্মের চরিত্রে ডিফারেন্স হচ্ছে না, যিনি কর্মী তার মনোভাবের চরিত্রে ডিফারেন্স হচ্ছে। তাই তিনি বলছেন নিয়তস্য তু সন্ন্যাস কর্মণি উপ ন উপপদ্যতে মোহাৎ তস্য পরিত্যাগ তামস পরিকীর্তি। অনেকে আছেন বাড়িতে ভালো লাগছে না, ভগবানের পথে যাই, যাই আশ্রমে জয়েন করি, সন্ন্যাসী হই, ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রবৃত্তিটাকে তামসিক প্রবৃত্তি বলেছে। নিত্যকর্ম, জগৎকর্ম অথবা যেসব কর্ম বৃহৎ পরিচয়ের দ্যোতক, সেসব কর্মগুলি পরিত্যাগ করা, মোহ দ্বারা আবৃত হওয়া, এইভাবে কর্মত্যাগ অজ্ঞানতাবশত মোহগ্রস্ত ব্যক্তিরাই করতে পারে। এই প্রকারের কর্মত্যাগ হচ্ছে তামসিকতা। ভগবান এটি একেবারেই ক্যাটেগরিক্যালি বললেন। দুঃখম ইতি এব যৎকর্ম কায়ো ক্লেশ ভয়াত ত্যাজেত সকৃত্বাহা রাজসং ত্যাগং নয়েব ত্যাগ ফলং লভেত। আজকালকার দিনে অনেকে আছে কর্পোরেটে চাকরি করে, কর্পোরেট অ্যাসাইনমেন্ট করলো, তার টার্গেট হয়ে গেল, কোম্পানি টার্গেট দিল, দুদিন কাজ করে আর পারলো না, হাঁপিয়ে উঠল, মনের জোর নেই তাই পারলো না, ছেড়ে দিল। এই যে কর্মত্যাগ, এটা ওই তামসিকতার থেকে একটু উঁচুতে, এটা রাজসিক বৃত্তি। কর্মের ভারে ভারাক্রান্ত হয়ে ক্লান্তিবশত ও দৈহিক পরিশ্রম মানসিক পরিশ্রমের ভয়ে যে ব্যক্তি কর্মত্যাগ করে, তার এই কর্মত্যাগ রাজসিক প্রক্রিয়া। এই কর্মত্যাগ কখনো শুভ ফল প্রদায়নি হয় না। আগেরটা ছিল তামসিক, একেবারেই নিচু শ্রেণীর, এটা হচ্ছে মাঝামাঝি রাজসিক। এটা যিনি করলেন তার তো শুভ হয় না কখনো, জগতেরও শুভ হয় না। কারিয়াম ইতি এব ইয়াত কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সংযম ত্যক্ত ফলং চ এব সহ ত্যাগ সাত্ত্বিক মতম উত্তমম। কার্যম ইতি এব ইয়ৎ কর্ম নিয়তং ক্রিয়তে ইয়ৎ অর্জুন। কর্তব্য, কর্তব্যবোধ থেকে জাত যে কর্ম, যিনি ভাবছেন এই কর্মটি আমাকে দেওয়া হয়েছে, তার কর্মস্থল থেকে দিয়েছে, সরকার দিয়েছে, সমাজ দিয়েছে, কোম্পানি দিয়েছে, বাড়ি দিয়েছে, গৃহ দিয়েছে, বা নিজে স্থির করেছেন, যখন সেটি তার কর্তব্যে পরিণত হলো, কর্মী হিসাবে কর্তব্য হলো কর্ম করা, যখন সেটি কর্তব্যে পরিণত হলো, এই কর্তব্যবোধ থেকে যখন তিনি কর্মটি করছেন, সেই সময় তার একটা সুযোগ আসে। কী সুযোগ? না সংযম ত্যাক্তা ফলং চ এব সহ ত্যাগ। তখন যদি তিনি আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে পারেন অন্তরে, কর্তব্য জ্ঞান হয়েছে কিন্তু আকাঙ্ক্ষা আছে, এর আর কোনো ফল নেই, এটি ওই তামসিক রাজসিক এদেরই ক্যাটাগরিতে চলে যাবে। যদি ক্রিয়াশীল হয় রাজসিক হবে, যদি ক্রিয়াশীল না হয় তাহলে তামসিক হয়ে যাবে। কিন্তু কর্তব্য জ্ঞান হয়েছে, অর্থাৎ কর্মের প্রতি তার ভালোবাসা জন্মেছে এবং তার ফলের আকাঙ্ক্ষা, অর্থাৎ তার রেজাল্ট ওরিয়েন্টেড থটস, এটা করলে এত পাবো, এটা করলে এত পাবো, এই আমার লাভ হবে ইত্যাদি, এইসব ক্যালকুলেশন, এই ফলাকাঙ্ক্ষা যখন চলে যাবে তখন তারই কর্মটি হবে, তাই সেই ফলাকাঙ্ক্ষা যখন চলে যাবে তখন তার এই কর্মটি সাত্বিক কর্ম। এবং যখন এই ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে সেই কর্মটি করে ফেলবে, ওয়েন ইট ইজ থ্রু, তার যখন কর্মটি হয়ে গেল সে একটা সাত্বিক কর্মফল লাভ করলো, শ্রেষ্ঠ কর্ম করল। ভগবান বলছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মণি সর্বশ্যাহ অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। এই যে গুণ সত্য রজ তম, এই গুণত্রয়, এই গুণত্রয় দ্বারা সব বাঁধা হয়ে আছে মানুষের মধ্যে, প্রয়াস ও তার চরিত্রের মধ্যে এগুলো সব বাঁধা হয়ে গিয়েছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। অহংয়ের আশ্রয়ে যে মন ও বুদ্ধি বিরাজ করে সেই বুড়ো মূল ব্যক্তি নিজেকে কর্তা ভেবে কাজ টাজ করে। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম দ্য ওয়ার্কার, আই এম দ্য ডুয়ার, আই এম দ্য ওনার অফ মাই ওয়ার্ক, এটি মূলতা। তখন কর্মের বীজ, এই মূলতা যখন থাকে তার মনকে গ্রাস করে নেয় কর্মের বীজ, অর্থাৎ সে তখন নোহায়ার হয়ে যায়, ওই তিনটি গুণের মধ্যে হোভার অ্যারাউন্ড করে, ঘোরাঘুরি করে, কখনো তম কখনো রজ, কখনো কিছুটা সত্যে প্রবেশ করে আবার তম রজের মধ্যে চলে যায়। ভগবান বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি সংনশ্যাহ অজ্ঞাত চেতসাহ নিরাশীহ নির্মমাহ ভূত্বাহ জিদ্যাশ বিগত জরাহ। ভগবানের নিবেদনমূলক যে কর্ম, সে সকল কর্মাদি সম্পাদন করে চলেছি এই কর্মচক্রে, কোনো ফলাফলের আকাঙ্ক্ষা না করে, মোহ ত্যাগ করে, বাসনাকে পরিত্যাগ করে কর্তব্য কর্মে চলেছি, যুদ্ধ করতে চলেছি কর্তব্য কর্মে, এমনভাবে তুমি নিজেকে বিনিয়োগ করো হে অর্জুন। তুমি যুদ্ধ করতে চলেছ কেন না, ওটা তোমার কর্তব্য। তুমি যুদ্ধ করে তুমি আগে বলেছিলে যে আমি অমুককে মারব, সবাই আমার আত্মীয় স্বজন তাদের মারবো, গুরু টুরু ইত্যাদি গুরুদের মারবো, সিনিয়রদের মারবো, এটা আমি পারবো না, আমার হাত কাঁপছে, আমি অবশ হয়ে যাচ্ছি, হাত থেকে গান্ডি পড়ে গেল ইত্যাদি। এই পরিপ্রেক্ষিতেই ভগবান ওকে বললেন, কর্মে তুমি প্রবৃত্ত হয়ে ওঠো, কারণ ওই কর্মটি তোমার কর্তব্য, তুমি ভগবানের দ্বারা নির্বাচিত হয়েছ এই ধর্মযুদ্ধে ধর্মের পক্ষে লড়াই করবার জন্য, বিজয়ী তুমি হবে ধর্মযুদ্ধে, ধর্মের পক্ষে তুমি লড়াই করবে, যুদ্ধ করবে, কিন্তু কেন করবে না, কর্তব্য জ্ঞানে করবে, তোমার এটি ভগবানের প্রতি নিবেদন, তাই করবে, যুদ্ধ করে জয়লাভ করে তুমি রাজা হবে সেই জন্য করবে না, ফল লাভ করবার জন্য করবে, সেটি করতে গেলে তোমার বিপর্যয় হয়ে যাবে, কিন্তু তুমি যদি যুদ্ধ করবে ভগবত কর্মের অঙ্গ হিসাবে, কর্তব্য হিসাবে, তাহলে তুমি একটি শ্রেষ্ঠ কর্মের মধ্যে প্রবেশ করবে, তোমার এই কর্মটি শ্রেষ্ঠ কর্ম হয়ে উঠবে, অর্থাৎ তুমি কীর্তিত হবে। বলছেন, কায়েন মনসা বুদ্ধবাহ কেবল ইন্দ্রিয়ৈঃপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়। নিষ্কাম কর্মযোগী ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে, আমার এই ভাব পরিত্যাগ করে, কায় মন বুদ্ধি ইন্দ্রিয় সমূহ দ্বারা যখন কর্ম করেন তার দ্বারা চিত্তশুদ্ধি হয়ে যায়, ভগবান লাভ তার অনিবার্য। ইয়গা চিত্ত বৃত্তি নিরোধ। যোগশাস্ত্রে পতঞ্জলি মহারাজ বললেন এই অষ্টাঙ্গ যোগের কারণটা কি, উদ্দেশ্য কি, না চিত্তবৃত্তি নিরোধ করাটা উদ্দেশ্য। চিত্তবৃত্তি নিরোধ কি, মনের চাঞ্চল্য আছে, এদিক ওদিক টানাটানি আছে। ঠাকুর বলেছেন বাসনা কামনা অহং এগুলো এবং অহন এমন যে ফেগড়ি ফেগড়ি, একবার চলে গেল আবার আসলো, আবার আসলো, আবার আসলো, আর বাসনা কামনা ছাড়তেই চায় না, একটু চলে গেল, স্থূলে ছিল সূক্ষ্ম হয়ে গেল, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম হয়ে গেল, বোঝাই যাবে না এমনভাবে প্রবেশ করে গেল। তখন উনি বললেন যে নিজে অহংকার ত্যাগ করো, মোহ ত্যাগ করো, মোহ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো। এই কর্মটি তোমার জগতের জন্য তোমার একটা নিবেদন, ইট ইজ ইয়োর ডেডিকেশন টু দ্য ওয়ার্ল্ড। এমন যখন তুমি করবে তখন তোমার প্রাণ মন হৃদয় বিশুদ্ধ হয়ে যাবে, আর ওই বিশুদ্ধ প্রাণ মন হৃদয় ভগবানের আশ্রয়। তখন ভগবান ওই বিশুদ্ধ প্রাণ মন হৃদয়ের ক্ষেত্রে অধিষ্ঠান করবেন। বলছেন ব্রহ্মণ্যা আধার কর্মণি সঙ্গম ত্যক্তা করোতি ইহ লিপ্যতে নাস পাপেন পদ্মপত্রং এব সম্ভবা। এমন মন যার হয়ে গেল তার কাছে পাপ কি করে স্পর্শ করবে। বলছেন পদ্মপত্রে জল যেমন পদ্মপত্রের গায়ে লিপতে পারে না, ও যদি আসেও পালিয়ে চলে যাবে, পড়ে যাবে, চলে যাবে, ওর কোনো চিহ্নই থাকবে। তেমনই সে বিশুদ্ধ প্রাণ মন হৃদয়ের অধিকারী হয়ে উঠবে। এই বিশুদ্ধ প্রাণ মন হৃদয়ের যিনি অধিকারী, সেই বিশুদ্ধ প্রাণ মন হৃদয়ের অধিকারী তখন ভগবানকে সদাই সে বরণ করে নেবে, ভগবানকে বরণ করে নেবে। বলছেন আমাদের ভাগবত শাস্ত্র যেখানে সিদ্ধান্তে আসছে, তিনটি অবস্থাসূচক শক্তির কথা বলছে। সম্বিত, সন্ধিনী, লাদিনী, এটিকে পরবর্তীকালে একটু সাজিয়ে বলা হয়েছে সন্ধিনী, সম্বিত, লাদিনী। সন্ধিনী, সন্ধিনী যে সন্ধান করে, সার্চিং, সিকার অফ ট্রুথ। সন্ধিনী হচ্ছে সৎ, সচ্চিত আনন্দ। সন্ধিনী হল সিকার অফ ট্রুথ, যে ভগবানের পথে এসেছে, ভগবানকে চেয়েছে, নিজের জানার মধ্যে অজানার মধ্যে যে কোনোভাবে হোক ভগবানকে চেয়েছে, আর ভগবানের পথে এগিয়ে যাওয়ার জন্য এমনকি পথ খুঁজছে, পথ পায়নি হয়তো, পথ খুঁজছে, নিজের কর্ম করে চলেছে। কিন্তু যে কর্মটি সে জগতে প্রাপ্ত হোক না কেন, সে কর্মের মধ্যে যে আসক্তি, কর্মাসক্তি বা ফলাকাঙ্ক্ষা, এই আসক্তি বা আকাঙ্ক্ষা এটিকে সে জয় করতে পেরেছে, অথবা এটিকে জয় করবার জন্যে সে প্রার্থনায় যুক্ত হয়ে আছে। এই যে প্রার্থনায় যুক্ত হয়ে আছে তখন সে এই যে সিকার অফ ট্রুথ সন্ধিনী, সে তখন ক্রমে ক্রমে উত্থিত হবে, তার মধ্যে সম্বিত আসবে, তার চেতনা জাগ্রত হতে থাকবে, সম্বিত আসবে, তার মধ্যে কনসিয়াসনেস জাগবে, চেতনা জাগবে। শ্রী অরবিন্দের কথা যেটি মাদার ব্যক্ত করেছেন ওই কথাটি, তার মধ্যে আস্তে আস্তে মনের সীমা পেরিয়ে গিয়ে সে ভগবানকে একান্তভাবে নিবেদনে স্মরণ করবে, ভালোবেসে নিবেদনে স্মরণ করবে, পারলে ভগবানকে অন্তরে বরণ করবে, আরও এগিয়ে গিয়ে পারলে ভগবানকে ভালোবাসবে, আরও এগিয়ে গিয়ে পারলে ভগবানের কাছে নিজেকে নিবেদন করবে। আর সে সর্বদাই অন্তরে ভগবানের উপস্থিতি প্রাপ্ত হবে, তার সন্ধিনী অবস্থা থেকে সম্মিত অবস্থা আসবে, চেতনায় আসবে। এই চেতনার অবস্থা থেকে সে আনন্দে প্রবেশ করবে। লাদিনী শব্দ জীব গোস্বামী যখন ভক্তি সন্দর্ভে প্রবেশ করছেন, বৃন্দাবন তত্ত্বের একটা এসেন্স, একটা সিনপসিস সেখানে তিনি ব্যক্ত করছেন। এই যে বৃন্দাবনে বাঁশি বাজছে, একটা আনন্দ হচ্ছে, একটা সেই যখন পূর্ণিমার রাত সেটিকে বলা হয়েছে, যখন রাসলীলা পর্ব, হাজার হাজার মানুষ সবাই একান্তে ভগবানের সঙ্গে আনন্দে আর রয়েছে, সে কীর্তন করছে, ভগবানকে সেবা করছে, পাদসেবন, পাদসেবনের মধ্যে আছে। রাসলীলার মূল কথা হচ্ছে পাদসেবন। পাদসেবন হচ্ছে ভগবানের পাদসেবন করছে, চরণ মার্জনা করছে প্রত্যেকে, অত হাজার হাজার মানুষ প্রত্যেকে আলাদা আলাদা করে আনন্দ সে প্রাপ্ত হচ্ছে। রাসলীলা হচ্ছে লাদিনী শক্তির জাগরণ। এই লাদিনী শক্তির শিরোমণি সেটি শ্রী রাধিকা যখন কৃষ্ণের মন, কৃষ্ণের মনকেও অনুধাবন করে সেই মতো করে যখন তিনি তার সেই সেবার উপকরণকে সাজিয়েছেন, এটি হলো লাদিনী শক্তির চূড়ান্ত আনন্দ, ব্লিসফুল কন্ডিশন। এই আনন্দ এটি আমাদের যে পঞ্চকোষ তত্ত্ব, এই পঞ্চকোষ তত্ত্বে এই আনন্দকে একেবারেই অন্তিমে স্থান দেওয়া হয়েছে, একেবারেই অন্তিমে বলতে শীর্ষে। ঋষি বৈশম্পায়ন বর্ণনা করছে ভৃগু ঋষির কথা, বরুণ পুত্র ভৃগু ঋষি। কবি লিখেছেন, আমি বিদ্রোহী ভৃগু, একে দিক ভগবান মুখে পদচিহ্ন, বিষ্ণুর মুখে। আসলে বিদ্রোহী না, তিনি সমাদরে তাকে তার কণ্ঠে পদস্থাপন করেছে, যেমন শিশুকে সমাদর করে, শিশুর চরণ তিনি সমাদর করছেন, মা বা যিনি সিনিয়র এনিবডি, শিশুর চরণ তার অঙ্গে স্থাপিত হয়ে যায়। যদি সেটি প্রিন্টেড হয়ে যায়, যে জন্যে বিষ্ণুর, ভগবান বিষ্ণুর যে যেখানে উপাসনা আছে, বিষ্ণুর যে রূপবিগ্রহ, তার কণ্ঠস্থলে একটা চরণের চিহ্ন আভা আচ্ছা করে থাকে, সেটি মহর্ষি ভৃগু বালক অবস্থায়, শিশু অবস্থায়। উনি পিতার কাছে এসছেন, বরুণের কাছে জানতে এসছেন, এই জগৎ এবং ব্রহ্ম এর মধ্যেকার সংযোগ সূত্রটি আমাকে বল, কেমন করে কোনটার সঙ্গে কোনটা রিলেশন অ্যান্ড হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড, এর মধ্যে পরম্পরা কী, সংযোগ কী, যোগাযোগ কোথায়, ব্রহ্ম এবং জগৎ দুটি কি আলাদা না দুটি এক। ভৃগুহ বৈ বারুণী বরুণং পিতরম উপসার অদিহি ভগবহ ব্রহ্ম ইতি। আমাকে বলো ব্রহ্ম বিষয়ে, বলো জগৎ সম্পর্কে ব্রহ্ম বিষয়। তস্মৈ এতত প্রউবাচ অন্যং প্রাণং চক্ষুঃ শ্রোত্রং মনঃ বাচম ইতি তত উবাচ যত বই ইমানি ভূতানি জায়ন্তে যেন যতানি জীবন্তি যত প্রয়ন্তি অভিসন্দিশন্তি তত বিজিজ্ঞাস আস্যাহ তদ ব্রহ্ম। এটি যা কিছু এসেছে এ পর্যন্ত, আছে এখন, যা কিছু ভবিষ্যতে আসবে, এই সৃষ্টির মাঝে সৃষ্ট হয়ে সবই ব্রহ্মের পরিচয়। এই অন্ন, প্রাণ, মন, এই শ্রুতি, এই চক্ষু, এই বাক, এসব ব্রহ্মেরই পরিচয়। বললেন অন্নং ব্রহ্ম ইতি ব্যাজনাত অন্যাথি এব খলু ইমানি ভূতানি জায়ন্তে অন্যেন যতানি জীবন্তি অন্যং প্রয়ন্তি অভিসন্দিশন্তি ইতি তদ বিজ্ঞায়। পুনঃ এব পিতরম উপসসার অধিহি ব্রহ্ম ইতি তম উবাচ তপসা ব্রহ্ম বিজিজ্ঞাস। এখানেই নিহিত রয়েছে সাধন তত্ত্ব। বলেন অন্ন থেকে সব জাত, অন্নটি কেমন, না দ্যাট ইজ প্রায়র টু এভরিথিং। বলেন এই অন্ন হল আদি প্রথম, অন্যাদ বই প্রজা প্রজায়ন্তে ইহা কাহা চ পৃথিবীং স্বীকৃত্বাহা অথ অন্যেন এব জীবন্তি অথ এনা তপিয়ন্তি অন্ততঃ অন্যং হি ভূতানাম জ্যেষ্ঠম সর্বং বৈতে অন্নং আপ্নুবন্তি হি সর্বং বৈতে অন্নং আপ্নুবন্তি হি ইহ অন্নং ব্রহ্ম উপাসতে অন্নং হি ভূতানাম জ্যেষ্ঠম তস্মাৎ সর্ব ঔষধম উচ্যতে অন্যাদ ভূতানি জায়ন্তে যতানি অন্যেন বর্ধন্তে অদ্যদেবত্তি চ ভূতানি তস্মাৎ অন্যং তত উচ্চাত। একে বলা হয়েছে অন্নময় কোষ। একটা চিত্র ঋষিরা একে দিয়েছে, চিত্রটি হল একটা কনসেন্ট্রিক সার্কেল, অনেকগুলো সার্কেল আছে, একটাই কেন্দ্র, একটা বড় সার্কেল আছে, বাইরের এই অন্নময় কোষ, এটা একটা বড় সার্কেল, এরপরে ভেতর দিকে আছে এর থেকে একটু ছোট সার্কেল প্রাণময় কোষ, তারপরে আরেকটু ভেতর দিকে আরেকটা ছোট সার্কেল আছে একটু ছোট মনোময় কোষ, তারপরে আবার ভেতরের দিকে আরেকটু ছোট সার্কেল আছে বিজ্ঞানময় কোষ, আর এবার কেন্দ্র আছে আনন্দময় কোষ। সন্দিনী সম্বিত লাদিনী, লাদিনী শক্তি ওই আনন্দময় কোষে বিরাজমান হয়ে আছে। ঋষি বৈশম্পায়ন তৈত্তিরীয়তে তত্ত্ব কথাগুলো বললেন। একজন যোদ্ধা, মহাযোদ্ধা, যিনি মহাভারতের সমস্ত যুদ্ধের সমস্ত যুদ্ধকে তিনি স্টপ করিয়ে দিতে পারতেন, সমস্ত দুষ্কর্মকে স্টপ করিয়ে দিতে পারতেন, অন্যায়কে স্টপ করিয়ে দিতে পারতেন, সমস্ত অন্যায়ের গোড়াতেই প্রতিকার করে দিতে পারতেন, তেমন সামর্থ্য ছিল এমন মহাযোদ্ধা। তিনি আবার মহাভক্তও বটে, পিতামহ ভীষ্ম। ইনি ঋষি বৈশম্পায়নের কাছে ছুটে ছুটে চলে যেতেন। বৈশম্পায়নের ইনি প্রকৃত অর্থে বৈশম্পায়নের ইনি শিষ্য সম। বৈশম্পায়ন ওনাকে মাঝে মাঝেই বলেছেন, কিন্তু বৈশম্পায়নের কাছে উনি শিষ্য হতে পারেননি, কারণ বৈশম্পায়ন ওনাকে অ্যাভয়েড করেছেন। কারণ হচ্ছে ওর জাগতিক বোধের স্ট্রেংথ অফ দ্যাট, খুব স্ট্রং পার্সোনালিটি, প্রচণ্ড শক্তিমান, গঙ্গাপুত্র তিনি, তাই তার শক্তি অটোমেটিক্যালি তার মধ্যে শক্তি আছে। আর তিনি অনেক দেবতার কাছ থেকে বর পেয়েছেন, জাগতিক দৃষ্টিতে যে ন্যায় এবং সত্য সেগুলি সবই তার মধ্যে আছে, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে যে সত্য, সত্য আচরণ এবং সত্যময় জীবন, সেখানে তিনি একেবারেই শূন্য অথবা নেগেটিভ। বৈশম্পায়ন বললেন, ভীষ্মকে বুঝিয়ে বললেন, এই জগৎটা হলো অন্নময়, অন্নের দ্বারা আবৃত হয়ে আছে। কেমন জানো, অন্নময় যখন সে হয়ে থাকে তখন তার মনটা ওরকম হয়ে যায়, প্রাণটা ওরকম হয়ে যায়, চেতনাটা ওরকম হয়ে যায়, তার বুদ্ধি ওরকম হয়ে যায়, তার মধ্যে ওরকমভাবে অহংকার জাগ্রত হয়। মনটা কেমন হয়ে যায়? ঠাকুর বললেন লিঙ্গ গুজ্জ নাড়ু, এই তিনটি জায়গাতে তখন তার মনের স্থান হয়। ঠাকুর বললেন মনের সপ্তভূমি, তার সবচেয়ে নিম্নভূমিতে তখন তার মন থাকে, শ্রীরামকৃষ্ণ। বৈশম্পায়ন, এটি ব্যাসদেব বৈশম্পায়ন এবং ভীষ্মের যে জ্ঞান লাভ বলা যাবে না, জ্ঞান শ্রবণ বলা যাবে, শুনেছিলেন, লাভ করেন, শুনেছিলেন, অ্যাপ্রিসিয়েট করেছিলেন, কিন্তু জীবনে মানেন, তাই জন্য জ্ঞান লাভ হয়নি, জ্ঞান শ্রবণ করেছিলেন, তাই ব্যাসদেব সেটিকে বর্ণনা করেছেন বৈশম্পায়নের কথা। বৈশম্পায়ন বলছেন অন্নময় অন্নজাত, অন্ন থেকে সব জাত সবই থেকে, অন্ন কি ক্ষুধা, অন্ন হলো ক্ষুধা। এই ক্ষুধা যখন আসে তখন ক্ষুধা জীবনকে ডমিনেট করে, তখন ক্ষুধা জেগে ওঠে, তার সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে ক্ষুধা জেগে ওঠে, তার যত জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় ইত্যাদি যত ইন্দ্রিয় আছে সবের মধ্যে ক্ষুধা, ডিজায়ার। আশ্চর্য, অ্যামং দ্য ওয়েস্টার্ন স্কলার্স, আমাদের পাশ্চাত্যের জগতে যারা মনোবিজ্ঞানী মনোবিদ, তাদের মধ্য থেকে ম্যাজলো, আব্রাহাম ম্যাজলো পিরামিড অফ নিড একটা তৈরি করেছেন, চাওয়ার একটা পিরামিড, তলায় অনেক বড়, আস্তে আস্তে একদম পিরামিড যেমন শুরু হয়ে গিয়ে মাথায় একটা সুচালু হয়ে গেল ওরকম হয়ে যাচ্ছে। তার প্রথমে তার খাওয়া দাওয়া ইত্যাদি নিড, ফিজিক্যাল হাঙার থাস সেক্স ইত্যাদি, তারপরে তার তার নিশ্চিত দরকার সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি, তার সব রকম নিড আছে। ফাইনালি গিয়ে উনি বললেন সেট ব্যাক চলে এসেছেন, সেটা যেন নিডলেস, নিডলেস নয়, সেটাও নিড, ওটা সূক্ষ্মমাত্রা নিড, মোস্ট ডেঞ্জারাস। এই সমস্ত নিডটা ডিরাইভ হয়েছে ওই অন্নময় কোষ থেকে। কোষ একটা সেল নয়, কোষ একটা সিস্টেম। বৈশম্বায়ন বর্ণনা করে বললেন ওটি একটা অবস্থা, ওটি একটা কোষ নয়, কোষ মানে একটা সেল নয়, বডির একটা অংশ একটুখানি ক্ষুদ্র অংশ তা নয়, ওটি সমগ্র অস্তিত্বের একটা অবস্থা। তাই যখন অন্নময়ে তার স্থিতি থাকে তখন সে সবসময় তার মধ্যে লোভ কাজ করে, মোহ কাজ করে, অজ্ঞানতা কাজ করে, তার জীবনটা তখন মোহগ্রস্ত। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সে কাজ করবে কিন্তু প্রথম কী হবে না, সত্য আর তম দুটোর মধ্যে ফারাক খুব কম, তামসিক যারা তারা নিজেদের সাত্ত্বিক বলে চালিয়ে দিতে পারে সহজে, খুব সহজেই চালিয়ে দিতে পারে। ওই যে বললেন সন্ন্যাস নিয়ে নিল কী না আর জগতে ভালো লাগছে না, পেরে উঠছে না, এবং সব ছেড়ে ছুড়ে দিয়ে বনবাসে চলে গেল সন্ন্যাস। এখন তো বনবাস মানে হচ্ছে এসি ঘরে বাস, তা সে চলে গেল, সে একটা কোনো আশ্রম নমাস মিশনে ঢুকে গেল কি না, সে ভগবানের জন্য কোয়েস্ট করছে, ভগবান নিজেই সেটিকে রিডিকুল করে দেবে, সে কী কোয়েস্ট করবে, সে বিপরীতে চলে গেল। আর যে ফলাকাঙ্ক্ষাও রইল কিন্তু সে সবটা ছাড়তে পারল না, মাঝামাঝি এসে গেছে, সে রাজসিক হলো তার ত্যাগ। সাত্ত্বিক কখন হলো যে সবটাই ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছে এবং পুরো কাজের মধ্যে আছে। তাই অর্জুনকে বললেন তুমি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করো কিন্তু পুরোপুরিভাবে কাজে নিমজ্জিত করো, কাজ ছাড়া থাকবে না, কর্মের মধ্যেই থাকবে, সর্বসময় কর্মের মধ্যে থাকবে কিন্তু কর্তা হয়ে যেও না। এটা মনে মনে জানবে কর্মের কর্তা হলেন ভগবান, তুমি ভগবানের কৃপাতে একটা কর্ম প্রাপ্ত হয়েছ, তুমি সেই কর্মটিকে কর্তব্য জ্ঞানে করো। তুমি যখন কর্তব্য জ্ঞানে করবে আর আকাঙ্ক্ষা বর্জিত হয়ে তখন তুমি ট্রান্সেন্ড করে গেছো। শ্রীরবিন্দ্র বললেন ট্রান্সেন্ডেন্স কৃষি থেকে না, অন্নময়ের অবস্থা থেকে ট্রান্সেন্ড করে গেল, অন্নময়কে স্বীকার করে ওই পটভূমিতে সে এবার এগিয়ে যাচ্ছে। এবার যখন এগিয়ে যাচ্ছে তখন তখন সে কোথায় গেল না, সে অন্নময় থেকে এসে প্রাণময়ে চলে গেল। এই প্রাণময়ে প্রাণের সংজ্ঞা সে পেয়ে গেল, সে প্রাণময়ে এসে প্রাণের সংজ্ঞাতে সে প্রাণকে এবার উজ্জীবিত করবে, প্রাণকে সে এবার পরিপুষ্ট করবে, প্রাণের মধ্যে সে প্রবেশ করবে, সে প্রাণের মধ্যে প্রবেশ করে প্রাণকে জাগ্রত করবে। কেমনভাবে জাগ্রত করবে, বলছেন প্রাণ ব্রহ্ম ইতি ব্যাজনাথ প্রাণাথ হি এব খলু ইমানি ভূতানি জায়ন্তে প্রাণেন যতানি জীবন্তি প্রাণং প্রয়ন্তি অবিসংবিশন্তি ইতি তদ বিজ্ঞায়। এখানে থেমে গেল না ভৃগু, কিন্তু তার মধ্যে কোয়েস্ট জেগেছে। কোয়েস্টটা কী না, সে সন্ধিনী, সে সন্ধান করছে, সে সার্চ করছে, ট্রুথকে সার্চ করছে, সে সত্যকে বুঝতে চাইছে, তাই সে অন্যের অন্যের যে সীমা, এই লোভ মোহ বাসনা কামনা এর যে সীমা তাকে অতিক্রম করে সে এবার প্রাণের জগতে প্রবেশ করল। তাই বললেন এই প্রাণের জগতে প্রবেশ করার পরেও থেমে থাকতে বললেন না, প্রাণের জগতে প্রবেশ করলে কী হলো না, এই যে সে প্রাণের জগতে প্রবেশ করলো এই প্রাণের জগতে তার মধ্যে তখন জেগেছে প্রাণের প্রাণের অবস্থা। প্রাণের কি না আমরা জানি, যা সাইকোলজিস্টরা যারা লিটারেচার করেন, কবি সাহিত্যিক ইত্যাদি, তারা প্রাণের আকাঙ্ক্ষাকে খুব বড় করে তোলে। প্রাণের আকাঙ্ক্ষা, প্রাণ চাইছে, প্রাণ এটা চাইছে, ওটা চাইছে, খাদ্য চাইছে, রস চাইছে, এটা এটা নানারকমভাবে নানা কিছু চাইছে। প্রাণ যখন যখন প্রাণ থেকে চাওয়া হবে ভগবানের জন্য, তখন তার গতি হয়ে যাবে অন্তর্মুখী। প্রাণের শক্তি তখন মনকে সাপোর্ট দেবে। মনকে কি কাজে সাপোর্ট দেবে ঋষি বললেন, তখন সে বুঝতে চেষ্টা করবে মন ব্রহ্ম, মনহ ব্রহ্ম ইতি ব্যাজনা, মানস এব খলু ইমানি ভূতানি জায়ন্তে, মনসা যতানি জীবন্তি, মনহ প্রয়ন্তি অভিসংবিসন্তি তদ্বিজ্ঞায়। মনের খেয়াল তখন রাখবে। মন কি না, মন এবার ব্রহ্ম অভিমুখী হয়ে উঠবে, ভগবানের অভিমুখে মন যাবে। তাহলে কি ছিল না, প্রথমে ছিল অন্নময়, চাওয়া পাওয়া ইত্যাদি সব কিছু সবতেই ক্ষুধা, তার সব ক্ষুধা, তার সব কিছু চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই, চাওয়া শেষ নেই, চাওয়াতে শেষ হচ্ছে না, তাই সে যা কিছু চাওয়া পূরণ করবার জন্য জগতে এথিক্যাল আনএথিক্যাল সব কিছু করতে পারে, চাওয়া পূরণ করার জন্যে পাওয়ার জন্য সে যা খুশি করতে পারে, চাওয়া এবং পাওয়া এটিকে নির্ভর করে জীবন। এই যে মুখী ছিল, অভিমুখটি ছিল, অভিমুখটি বিপরীত হয়ে গেল, প্রাণের অভিমুখে চলে গেল। প্রাণের শক্তি এবার ওই বাইরের চাওয়া পাওয়ার দিকে নিয়োজিত না হয়ে প্রাণের শক্তি এবার নিয়োজিত হচ্ছে মনের দিকে। যেমন এবার অন্তর্মুখী, অন্তর্মুখীনতা, ইন্টেরিয়রাইজেশন, এই অন্তর্মুখীনতার দিকে যেমন এগিয়ে চলবে, ইন্টেরিয়রাইজেশনের দিকে এগিয়ে চলবে ওই মনটাকে। স্বামীন্দ্র বললেন, তখন মনের যে সীমা, মনের যে পেরিফেরি, মনের সীমাকে অতিক্রম করে যাওয়া মন, অর্থাৎ এই যে জড় মন, জাগতিক মন, মানবিক মন, এই যে সীমার মধ্যে আছে, এই সীমাকে অতিক্রম করে আরেকটি মন, এটিকে জাঙ্গবল্ক ঋষি বলেছেন, এটিকে বলেছেন সুবর্ণ জ্যোতির্ময় মন। সুবর্ণ জ্যোতি, সুবর্ণ জ্যোতির্ময় মন কি না, যেটা দিব্য মন, ডিভাইন মাইন্ড, ডিভাইন মাইন্ড উইদ ইন দ্য হিউম্যান বিং, মানুষের মধ্যে দৈবী মন। সেই দৈবী মনটি কেমন না, এই মন তার একটাই ক্যারেক্টার। এই মনের ক্যারেক্টার কি না, সে শুধু ভগবানকে চায়, এই মন শুধু ভগবানকে চায়। ওই গোয়ালিনী, সে সাধারণভাবে সরল বিশ্বাসে, পূর্ণ সরল বিশ্বাসে, সে সাধারণভাবে জানলো রাম নাম ভবসাগর পার করিয়ে দেয়। তাহলে আমি রাম নাম করে এই ছোট্ট একটা নদী, সে টার্বুলেন্ট ঢোক না, ঢেউ ঢেউ হয়েছে, তাতে কী হয়েছে, রাম নাম তো আছে, রাম নাম স্মরণ করে অ্যাবজর্বড হয়ে গেল, সে আর জানে না কী হল, সে রাম নামে মজে গেল, রাম নামে মজে সে যেন রামচন্দ্রের সামনে সে যেন পূজায় দণ্ডায়মান হয়ে আছে, হতে হতে গিয়ে দেখলো নদী পেরিয়ে ওপারে চলে গেছে, অবলীলায় পেরিয়ে চলে গেছে, চলে তো যাবে, সে তার ওই বিশ্বাসে ভর করে চলে গেছে, বিশ্বাসে ভর করে সে গেছে। তাই কি তার মনটি তখন কীরকম না, ইনওয়ার্ড ওরিয়েন্টেড, ইন্টেরিয়রাইজড মাইন্ড অফ দ্যাট গোয়ালিনী, দ্যাট মিল্ক উম্যান, দ্যাট মিল্ক পার্সন, ইন্টেরিয়রাইজড মাইন্ড, যে মন অভ্যন্তরের অভিমুখে যায়, বাইরের দিকে না, ও কী করলো, সে কী করলো, ও কী বললো, সে কী বললো, ওসবের মধ্যে না, নিজের মধ্যে ভগবানকে সে এবার খুঁজছে। তাই মন ব্রহ্ম এই পরিচয়ের মধ্যে সে আসবে। এবার সে জানবে জ্ঞানতত্ত্ব জানবে, প্রজ্ঞা, ভগবানের প্রজ্ঞা বলেছেন, প্রজ্ঞানং ব্রহ্ম, ভগবানের প্রজ্ঞাই ভগবান। ভগবানকে যখন আমরা জ্ঞানবশত, প্রজ্ঞাবশত লাভ করব, তার ব্রহ্মপ্রজ্ঞাকে যখন তিনি আমাদের কাছে, তিনি আমাদের কৃপা বরবশ হয়ে, ভগবান যখন সেই ব্রহ্মপ্রজ্ঞাকে মানবের অন্তরে, সাধক ভক্তজনের অন্তরে যখন সেই প্রজ্ঞা তার সেই স্বরূপকে উন্মোচন করে দেবেন, স্বরূপকে তিনি তখন সেখানে উন্মোচন করে দেবেন, তখন সে জানবে এই ইনি তত্ত্বামসি, তখন সে জানবে এই ইনি আর সেই তিনি, সেই তিনি আর এই একই হয়ে গেছে। যখন সেই এই বোধটি যখন জেগে উঠবে, তখনই তার মধ্যে বিজ্ঞানময় কোষ জাগ্রত হবে, তখন তার সমস্ত এন্টায়ার সিস্টেম অফ দ্যাট পার্সন ইজ নাও ওরিয়েন্টেড টু গড, তখন সে সর্বদাই ভগবানের মধ্যে নিহিত আছে। ঠাকুর বললেন চেতনা যখন কণ্ঠে পৌঁছায় তখন অহর্নিশি ভগবানের ভাবনা আসে, অহর্নিশি তার কথা ভাবতে ভালো লাগে, অহর্নিশি ভগবানের ভাবের মধ্যে থাকতে ভালো লাগে, অহর্নিশি সে ভগবানের ভাবনা ভাবের মধ্যে যেন নিমজ্জিত হয়ে থাকে। আবার এক্সটার্নালি যেমন জগতের সকল কর্ম, তেমন কর্মের মধ্যেও আছে, তাই সেই কোনো কর্ম সেখানে ব্যাঘাত হয় না, সেখানে কর্ম তার আরও বেশি সুচারুভাবে হয়, পারফেকশনে হয়, অনেক দ্রুতও হয়। নরেন্দ্রনাথকে প্রশ্ন করেছিলেন, তুই কেমনভাবে এই সচ্চিদানন্দ সাগর, এই যদি তেমনভাবে একটা সচ্চিদানন্দ সাগরে যখন ডুব হয়, উনি বললেন তো তো ডুবে যাবে, চয়েসটা কি না, উনি একটি পাত্রে যদি মিষ্টতা থাকে সেই পাত্রের সাইডে দাঁড়িয়ে সেই পাত্রের মিষ্টতাটিকে ভোগ করবেন, অর্থাৎ জগতের মধ্যে থেকে তিনি ওই ব্রহ্মজ্ঞানটিকে নেবেন। ঠাকুর বললেন সচ্চিদানন্দ সাগর সেখানে ডুবলে কি কেউ ডুবে, সেটি ডুবলে তার মধ্যে সেই চেতনাটি এসে যায়। বিজ্ঞানময় কোষ হলো তখন যখন ভগবত ভাবনায় সে আবিষ্ট হয়ে আছে, জারিত হয়ে আছে, জোরে আছে। এটি উনি ওই জলে নুন মেশাবার পর আর নুনের অস্তিত্ব নেই, জল হয়ে গেছে, কিন্তু তার স্বাদ বদলে গেছে, ওই মানুষটির জীবন বদলে গেছে, ওই মানুষটি তখন মানুষ এবং দেবতা মিশে গেছে। ভগবানের কথা সে ভাবছে, ভগবানের ভাবনার মধ্যেই নিহিত হয়ে আছে। এই হলো বিজ্ঞানময় কোষ, ইটস এ সিস্টেম, ইটস এন এন্টায়ার লিভিং সিস্টেম। এই এন্টায়ার লিভিং সিস্টেম তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গ, সকল চেতনার দ্বার তখন শুধু ভগবানকেই, তখন আর ওই ম্যাজলোর এখানে খাটে না, দ্যার ইজ নো ম্যাজলো এখানে। ম্যাজলোর কিছুটা প্রভাব প্রাণে আছে, মনেও কিছুটা আছে, বিজ্ঞানময়ের পরে আর কোনো ম্যাজলোর প্রভাব নেই। সেলফ অ্যাকচুয়ালাইজেশনের যে সমস্ত ব্যাখ্যা যারা সাইকোলজিস্ট বলেছেন, সব ব্যাখ্যার মধ্যে তার একটা এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনের একেবারেই পরিপূর্ণতা, যেটা হিডেন এক্সপেকটেশন ছিল সেটাও মিলে পরিপূর্ণতা, ওই গেম মনোময়তে এসে শেষ হয়ে গেল। অন্নময় বেসিক্যালি কিছুটা প্রাণময়, অল্প কিছু মনোময়, এখানে এসে ওটা শেষ হয়ে গেল। বিজ্ঞানময় ভগবানকে তার প্রকৃত, তার স্বরূপে তাকে, তাকে ভালোবেসে তাকে জানবার যে প্রয়াস, সন্ধান যিনি করছেন, সার্চিং করছিলেন যিনি সত্যের, যার সন্ধিনীর অবস্থা, তিনি এবার সম্বিত পেয়েছেন, চেতনা পেয়েছেন, চেতনা প্রাপ্ত হয়েছেন, তাই তার মধ্যে বিজ্ঞানময়ের অবস্থা জেগে উঠেছে। এই বিজ্ঞানময়ের অবস্থায় সে এখন বিরাজ করছে, কিন্তু থেমে থাকবে না, কারণ তিনি এবার প্রেরণা পেয়ে গিয়েছেন, আরও অন্তরে খোঁজো, আরও অন্তরে খোঁজো। শ্রীরামকৃষ্ণদেব ওই কাঠুরিয়া কাট কাটতে গিয়েছিলো, করতে করতে খনি লাভ করলো, সাধুর কথা এগিয়ে গেল, এগিয়ে যেতে থাকলো, এগিয়ে আগে বড়ো এগিয়ে যাও। তাই সেই অন্তরে খুঁজতে 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 এবার সে আনন্দময়ের ছবি পেয়ে যাবে। লাদিনী শক্তি, লাদিনী শক্তির শেষ সংবাদ পেয়ে যাবে। দা ব্লিসফুল শি, ভগবান স্বয়ং সেখানে আছেন। তখন সে অনুভবে জানবে তার হৃদয় দ্বার উন্মুক্ত হয়ে ভগবান সেখানে আছেন, তার অন্তরে ভগবান অবস্থান করে আছেন, তার সকল সময়ে ভগবান অবস্থান করে আছেন। সে যেমনভাবে ভগবানকে লালন করেছে ভালোবাসায়, ভক্তিতে, নিবেদনে, তেমন করে সে ভগবানকে অন্তরে প্রাপ্ত হয়েছে। এই হলো তার আনন্দময় কোষ। আনন্দময় কেন? ভগবানকে জানাটাই হলো আনন্দ। ভগবানের স্পর্শ অনুভব অন্তরে সে পাচ্ছে, এটি তার আনন্দ। অভ্যন্তরে আনন্দ, সেই আনন্দ বাইরে মুখে হাসির আনন্দ নয়, বাইরে হেসে চারজনকে বলবার আনন্দ নয়, অন্তরে একটা আনন্দের বোধ। বোধে বোধ ঠাকুর বললেন, এই অন্তরে আনন্দের বোধ, অন্তরে আনন্দের বোধ, সেটা ব্লিসফুল শীত, লাদিনী শক্তি। ভগবান বললেন লাদিনী শক্তি, সন্ধিনী সম্বিত প্রাপ্ত হলো, এবার সে লাদিনী থেকে পৌঁছলো, আনন্দময়ে পৌঁছলো। এই হলো পঞ্চকোষের শেষ একদম ফাইনাল অবস্থা, পঞ্চকোষে আনন্দময় কোষ। তাই বলছেন আনন্দ ব্রহ্ম ইতি ব্যজনা আনন্দাথি এব খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন যতানি জীবন্তি আনন্দাত প্রয়ন্তি অবিসংবিশন্তি ইতি। সহ এষ ভার্গবী বারুণী বিদ্যা পরমে বোমন প্রতিষ্ঠিতা, সহ ইহা এবং বেদ প্রতিষ্ঠতি। তাই বলছেন এটা জানো, এই প্রতিষ্ঠা, এই হলো শ্রেষ্ঠ অবস্থা, এই আনন্দের অবস্থায় হলো ভগবানকে প্রাপ্ত হওয়ার অবস্থা। এই হলো পঞ্চকোষ তত্ত্ব, যেটি আমাদের ঋষিগণ আমাদের সাধকদের জন্য, তাদের সাধনার জন্য উপহার দিয়ে গিয়েছেন। এই পঞ্চকোষ তত্ত্ব, যত সাইকোলজিস্টের যত তত্ত্ব আছে, সব এই অন্নময় তত্ত্বের আন্ডারে, কিছুটা প্রাণক আর অল্প কিছুটা মনোময়, আনন্দময় এবং তারও পূর্বে বিজ্ঞানময়। এই পঞ্চকোষ তত্ত্বের মধ্য দিয়ে তখন সে ভগবানকে অন্তরে লাভ করবে। হে প্রভু চিরানন্দ পরব্রহ্ম সনাতন, এই আনন্দের বোধ অনুভব যিনি চাইছেন তিনি প্রাপ্ত হলেন। আমরা এবার চ্যান্টিং করবো, সবাই পার্টিসিপেট করুন।
প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতা, আবিহি আবিহি মে ধি
আবি
দশ্যমানি স্তহ শ্রুতং মে মা প্রহসিহ, অনিনোদিতেন অহোরাত্রং সং দদামি, ইদং বদিষ্যামি সত্যং বদিষ্যামি,
ইদং বদিষ্যামি সত্যং বদিষ্যামি,
তত মাম ভবতু তত বক্ষাণাম ভবতু,
তত মাম ভবতু
ভবতু মা ভক্তারাম আবুত ভক্তারাম ওম শান্তি শান্তি শান্তি
ওম শান্তি শান্তি শান্তি
শ্রোত্রমথ বলমিন্দ্রিয়ানি চ সর্বাণি সর্বং ব্রহ্ম উপনিষদাম মাহং ব্রহ্ম নিরাকুরিয়াত মাম ব্রহ্ম নিরাকরোত
মাহং ব্রহ্ম
নিরাকরণমস্তু অনিরাকরণম মেয়স্তু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু শান্তি শান্তি শান্তি
ওম শান্তি
শান্তি শান্তি
ওম পূর্ণমাদাহ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণম উদচ্যতে
ওম পূর্ণমাদ
পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে
পূর্ণস্য
ওম শান্তি শান্তি শান্তি
ওম শান্তি
ওম সহনাবতু সহনভুনক্তু সবীর্যম করবাবহৈ তেজসী নৌ অধীতমাস্তু মা বিদ্বেষাবহৈ ওম শান্তি শান্তি শান্তি
ওম শান্তি
শান্তি শান্তি
ওম শান্ত মিত্রহ শান্ত গুরুনহ শান্ত ভবতি আর্য মা শান্ত ইন্দ্রহ বৃহস্পতি শান্ত বিষ্ণু উরুক্রম
শান্ত ইন্দ্র
নমঃ ব্রহ্মণে নমঃ দেবায়ু
নমঃ ব্রহ্মণে নমঃ দেবায়ু
তমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি
তমেব প্রত্যক্ষং
ব্রহ্মাসি
ত্বামেব প্রত্যক্ষং ব্রহ্মবদিষ্যামি
Ritam
Bodhiswami, Satam Bodhiswami. Shanti Shanti
Om Shanti
Shanti Shanti Shanti
Om Bhadram Kani Bhishram Deva
Om Bhadram Kani
Bhishram Deva
Bhadram Pashima Akshavi Ayutraha
Bhadram Pashima
Akshavi Ayutraha
Sthirai Angai Tushtuvan Shutanubhi
Sthirai Angai Tushtuvan
Shutanubhi
Vashima Devahitam Ayatayu Om Shanti Shanti Shanti
Om Shanti
Shanti Shanti
আমরা এখন 2 মিনিট ধ্যান করব এখন 2 মিনিটস অফ মেডিটেশন সকলে এখন যিনি যেখানে আছেন 2 মিনিট ধ্যান 2 মিনিটস অফ মেডিটেশন না আমরা আজ এখানে বদ্ধ করছি আগামী রবিবার আবার বিকেল 5:30 আমরা মেডিটেশন সবাই ভালো থাকবেন উইশ ইউ অল দ্য বেস্ট